বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তরজমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই, কে আমাদের পালন কর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 26 ফেব্রুয়ারি, 13 ফাল্গুন এবং ফার্সি 7 ইসফান। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.ir/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ পাশের অনুষ্ঠান দৃষ্টিপাতে থাকবে গাজায় ইসরায়েলি আগ্রাসনের 143তম দিন এবং বাংলাদেশের আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন সম্পর্কে আলাদা দুটি প্রতিবেদন। এরপর থাকবে শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন। আর প্রান্তিক আয়োজনে থাকবে পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। উন্নত সামরিক ড্রোন ধ্বংস করল লেবাননের হিজবুল্লাহ। ইসরায়েলের সব কৌশলগত স্থাপনা ও ঘাঁটি হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আওতায়। গাজায় গণহত্যার প্রতিবাদে ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের সামনে মার্কিন পাইলটের আত্মহত্যার চেষ্টা, ফিলিস্তিন মুক্ত করার আহ্বান। বাংলাদেশের স্বাস্থ্যখাতে কোনো ধরনের দুর্নীতিকে সহ্য করা হবে না বলে ঘোষণা করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন। এবং ভারত থেকে বিজেপি হটানোর ডাক দিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, কৃষকদের সম্মান দেওয়ার অঙ্গীকার। আসসালামু আলাইকুম শ্রোতাবন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নির্বাহী পরিষদের উপপ্রধান শেখ আলী দামুশ বলেছেন, দখলদার ইসরায়েলের সব কৌশলগত স্থাপনা ও ঘাঁটি হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আওতায় রয়েছে। লেবাননের বিরুদ্ধে বড় ধরনের যুদ্ধ শুরুর পরিণতির প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, দখলদার ইসরায়েল লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে বড় ধরনের যুদ্ধে জড়াতে ভয় পায়, কারণ তারা ভালো করেই জানে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো ইসরায়েলের যে কোনো কৌশলগত স্থাপনা ও ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। পুরো ইসরায়েল হিজবুল্লাহর এসব অস্ত্রের আওতায় রয়েছে। শেখ আলী দামুশ আরও বলেন, গাজার সমর্থনে দক্ষিণ লেবানন থেকে যেসব হামলা চালানো হচ্ছে তা বন্ধ করতে মধ্যস্থতাকারীদের শরণাপন্ন হয়েছে ইসরায়েল। তারা চায় উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর হামলা বন্ধ হোক, এর ফলে তাদেরকে এই উত্তর ফ্রন্টে ব্যস্ত থাকতে হবে না এবং সেখানকার উপশহরগুলোতে ইহুদিবাদীরা বসবাসের জন্য ফিরতে পারবে। তিনি বলেন, শত্রুরা যদি হুমকির মাধ্যমে প্রতিরোধ আন্দোলনকে পিছু হটাতে বাধ্য করতে চায় তাহলে মারাত্মক ভুল করবে, এর ফলে তারা কঠোর জবাব পাবে। লেবাননের বিরুদ্ধে বড় ধরনের কোনো যুদ্ধ শুরু করলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলে তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ দখলদার ইসরায়েলের একটি সামরিক ড্রোন ভূপাতিত করেছে। সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, আমাদের আকাশ প্রতিরক্ষা ইউনিট ইসরায়েলের একটি বৃহৎ আকারের হারমেস 4 50 মডেলের ড্রোন ভূপাতিত করেছে। দক্ষিণ লেবাননে এই ড্রোনটি ভূপাতিত করার জন্য ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। হিজবুল্লার বিবৃতিতে আরও বলা হয়েছে, তাদের যোদ্ধারা সবসময় চোখ কান খোলা রাখবেন এবং সতর্ক থাকবেন। যখনই শত্রুর কোনো বিমান বা ড্রোন লেবাননের আকাশে প্রবেশ করবে, সেগুলোকে তাদের আগ্রাসী লক্ষ্য অর্জনের পথে বাধা দেওয়া হবে। এদিকে ইসরায়েল দাবি করেছে, তাদের একটি হারমেস ড্রোন হিজবুল্লার ক্ষেপণাস্ত্রে ভূপাতিত হওয়ার পর লেবাননের গভীরে অভ্যন্তরে হিজবুল্লার কয়েকটি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়েছে। ইহুদিবাদী ইসরায়েল হারমেস 450 মডেলের ড্রোনকে গুপ্তচর বৃত্তি এবং হামলার কাজে ব্যবহার করে থাকে। হিজবুল্লাহ এই ড্রোন লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়লে ইসরায়েলি বাহিনী সেটি ডেভিড সিলিং মিডিয়াম রেঞ্জ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভূপাতিত করে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে আমেরিকার ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের সামনে মার্কিন বিমান বাহিনীর এক সদস্য গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। নিজ দেহে অগ্নি সংযোগের ঘটনায় মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন ওই বিমান সেনা। ঘটনার পরপরই মার্কিন সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা দ্রুত তার গায়ের আগুন নেভানোর চেষ্টা এবং পার্শ্ববর্তী একটি হাসপাতালে ভর্তি করে। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ওয়াশিংটন ডিসির ফায়ার অ্যান্ড ইএমএসএ এই তথ্য জানিয়েছে। মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের মুখপাত্র গতকাল বিকেলে জানিয়েছেন, অগ্নিসংযোগে আহত বিমানকর্মীর অবস্থা গুরুতর। মার্কিন বিমান বাহিনীর এক সদস্য নিশ্চিত করেছেন যে গায়ে আগুন দিয়ে যে ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি তাদের বাহিনীর একজন সক্রিয় সদস্য। নিউ ইয়র্ক টাইমস বলছে, গায়ে আগুন দেওয়ার আগে ওই বিমানকর্মী তার লাইভ প্রচার করেন। এ সময় তার গায়ে সামরিক পোশাক ছিল এবং তিনি বলেন, আমি কোনো মতেই এই গণহত্যার সাথে জড়িত থাকব না। গায়ে আগুন দেওয়ার আগে বারবার বলতে থাকেন, ফিলিস্তিনকে মুক্ত করো। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইসরায়েলের গণহত্যাকারী শাসক গোষ্ঠী গাজা উপত্যকায় যুদ্ধ অব্যাহত রাখলে এ অঞ্চলে মানবিক পরিস্থিতির ভয়াবহ রকমের অবনতি ঘটবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান জেনেভায় আন্তর্জাতিক রেড ক্রসের প্রধান মিরিয়ানা স্পোলিলিয়ারকের সঙ্গে এক বৈঠকে ওই মন্তব্য করেছেন। ফিলিস্তিন পরিস্থিতিকে তিনি অত্যন্ত জটিল এবং উদ্বেগজনক বলে উল্লেখ করে বলেছেন, দুর্ভাগ্যবশত রাজনৈতিক ভুল সিদ্ধান্তের কারণে গাজা সংকট নিরসনের রাজনৈতিক প্রচেষ্টা আলোর মুখ দেখতে পায়নি। ইরানের কূটনৈতিক পরিষেবার প্রধান আবদুল্লাহিয়ান বৈরুত এবং দোহায় ফিলিস্তিনি প্রতিরোধ নেতাদের সাথে তাঁর সাম্প্রতিক বৈঠকের কথা জানান। বৈঠকে তিনি গাজা উপত্যকার পরিস্থিতিতে অত্যন্ত ভয়াবহ বলে উল্লেখ করেন। তিনি স্মরণ করিয়ে দেন, উত্তর গাজার 6 লাখেরও বেশি বাসিন্দা না খেয়ে দিন কাটাচ্ছে। আমেরিকা যুদ্ধ কমানোর এবং যুদ্ধ বন্ধ করার ব্যাপারে কোনো কথাই বলছে না। এটাই প্রমাণ করে ওয়াশিংটন গাজা যুদ্ধের অবসান চায় না। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের স্বাস্থ্যখাতের দুর্নীতিকে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স ঘোষণা করেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
স্বাস্থ্যখাতের দুর্নীতিকে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স ঘোষণা করেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। সোমবার সকালে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, চিকিৎসা সেবায় গাফিলতির বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে, আর চিকিৎসকরা কেন গ্রামে থাকতে চান না সে বিষয়ে তাদের সঙ্গে কথা বলতে হবে। রোগীর সুচিকিৎসার পাশাপাশি চিকিৎসক নিরাপত্তার বিষয়েও ভাবতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, গ্রামে বসেই যেন মানুষ উন্নত চিকিৎসা পায় সেজন্য চিকিৎসা ব্যবস্থা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে কাজ করছে সরকার। সামন্তলাল সেন আরও বলেছেন, তার প্রথম লক্ষ্যই হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে চিকিৎসা ব্যবস্থাকে ছড়িয়ে দেয়া। প্রতিটি হেলথ কমপ্লেক্স বা জেলার হাসপাতালগুলোকে স্বাবলম্বীভাবে গড়ে তুলতে পারলে গ্রামগঞ্জের কোনো রোগীকেই চিকিৎসা নিতে ঢাকা, চিটাগাং সহ বড় কোনো শহরে আর ভিড় করতে হবে না।
হাসপাতালের পরিবেশটা ভালো হবে এবং সাধারণ মানুষ এটা তাদের গ্রামে বসে চিকিৎসা পাবে। কারণ আমি জানি, আমি সারা জীবন হাসপাতালে কাজ করছি, একটা গরিব মানুষ ঢাকা শহরে আসলে কি বিড়ম্বনা পায় সেটা আমার থেকে ভালো কেউ জানে না, আমি খুবই এগুনা ভালো করে বুঝি, আমি সেই লক্ষ্যে কাজ শুরু করছি। আর দেখেন এটা তো মাত্র শুরু করলাম, এটা তো আর আমার একার পক্ষে সম্ভব না, এটা সবাইকে নিয়ে।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
কাশ্মীর ভারতের অংশ ছিল, আছে এবং থাকবে বলে মন্তব্য করেছেন জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স বা এনসি সভাপতি ডাক্তার ফারুক আবদুল্লাহ। গতকাল বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠানে তিনি ওই মন্তব্য করেন। সংবিধান এবং জাতীয় ঐক্য সম্মেলন 2024-এ দেওয়া বক্তব্যে সংসদের নিম্নকক্ষ লোকসভার সদস্য ডাক্তার ফারুক আবদুল্লাহ বলেন, আমি আমাদের জনগণের পক্ষ থেকে আপনাদের জন্য শুভ কামনা নিয়ে এসেছি। জাতিকে শক্তিশালী করতে হলে এর বৈচিত্র্য রক্ষা করতে হবে। তিনি বলেন, ধর্ম আমাদের বিভক্ত করে না, ধর্ম আমাদের একত্রিত করে। এমন কোনো ধর্ম নেই যা খারাপ, কিন্তু আমরা তা ভুলভাবে অনুসরণ করি। আমরা যদি এগিয়ে যেতে চাই, তবে এগিয়ে যাওয়ার একমাত্র উপায় হল একত্রে দাঁড়ানো। এদেশ যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হচ্ছে তা একত্রে মোকাবিলা করা এবং যে সকল অপশক্তি আমাদের বিভক্ত করতে চায় তাদের বিরুদ্ধে লড়াই করা। সংবিধান বিপন্ন এবং সংবিধানকে শক্তিশালী রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এটা না করলে আগামী দিনে আমাদের আফসোস করতে হবে বলেও মন্তব্য করেন জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের প্রধান ডাক্তার ফারুক আবদুল্লাহ। ভারতের উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব দেশ থেকে বিজেপি হটানোর ডাক দিয়েছেন। ইন্ডিয়া জোট সরকার গঠন করতে সক্ষম হলে কৃষকদের সম্মান দেবে বলে তিনি ঘোষণা করেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
মজলিশে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি ফিলিস্তিনি ইস্যুতে সহানুভূতি প্রকাশ করেছেন। আজ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এক বার্তায় ইহুদিবাদী ইসরায়েল ও ফিলিস্তিনের হামাসের মধ্যে যুদ্ধে নিহত ফিলিস্তিনি নাগরিকদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন,
20,000 ফিলিস্তিনি শহীদ হয়ে চুকে, 20 লাখ কি আবাদী মে 14 লাখ লোক বেঘর হয়ে চুকে হ্যায়, আর আল্লাহ দেখ রহা হ্যায় জো লোক জিনকে পাস আল্লাহ নে সব কুছ দিয়া।
তিনি বলেন, 30,000 ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং 20 লাখ জনসংখ্যার মধ্যে 14 লাখ মানুষ গৃহহীন হয়েছেন। তিনি আরো বলেন, আল্লাহ যাদের সবকিছু দিয়েছেন তারা বোবা হয়ে বসে আছে, আপনারা সবাই নিরীহ ফিলিস্তিনিদের জন্য দোয়া করুন। শবে বরাত উপলক্ষে গতকাল রাতে হায়দরাবাদের একটি জামে মসজিদে বক্তব্য রাখার সময় ফিলিস্তিনে ইহুদিবাদী ইসরায়েলি সেনার বারবার হামলার কথা উল্লেখ করার সময় আবেগপ্রবণ হয়ে ওঠেন ওয়াইসি। তিনি বলেন, 30,000 ফিলিস্তিনি শহীদ হয়েছেন, 20 লাখ জনসংখ্যার মধ্যে 14 লাখ মানুষ গৃহহীন হয়েছেন, আল্লাহ যাদের সবকিছু দিয়েছেন তারা বোবা হয়ে বসে আছে, ইসরায়েলি অত্যাচারী শাসকের কারণে এসব ঘটনা ঘটছে, কেউ তাদের সাহায্য করতে এগিয়ে আসছে না, আমরা আল্লাহর কাছে ভিক্ষা প্রার্থনা করছি, আল্লাহ ফিলিস্তিনিদের সাহায্য করুন। ফিলিস্তিনিরা অত্যাচার করছে না, ইসরায়েল অত্যাচার করছে বলেও মন্তব্য করেন মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন মোহাম্মদ এশতায়ে। তিনি আজ ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এশতায়ের নেতৃত্বাধীন সরকার ফিলিস্তিনের পশ্চিম তীর শাসন করত। ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের সরকারে রদবদলের জন্য আমেরিকা ও তার মিত্রদের চাপের কারণে প্রধানমন্ত্রীর পদে পরিবর্তন আনা হল বলে জানা গেছে। এশতায়ে মনে করেন, পরবর্তী ধাপে চ্যালেঞ্জগুলো মোকাবিলার জন্য নতুন সরকার ও নতুন রাজনৈতিক পদক্ষেপ প্রয়োজন। বিভিন্ন সূত্র জানিয়েছে, ফিলিস্তিনের পুঁজি বিনিয়োগ বিষয়ক ফান্ডের প্রধান মোহাম্মদ মুস্তাফাকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে। চলতি সপ্তাহে টেকনোক্রেটদের নিয়ে নয়া সরকার গঠন করা হতে পারে। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরেও ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের জনপ্রিয়তা বহুগুণ বেড়ে গেছে, মাহমুদ আব্বাসের জনপ্রিয়তা কমে গেছে। ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মোহাম্মদ আল আতিফি বলেছেন, আন্তর্জাতিক পানিসীমার উপর আমেরিকা এবং তার মিত্রদের বলদর্পী প্রভাব বিস্তার করে রাখার দিন শেষ হয়ে গেছে। এডেন উপসাগর এবং লোহিত সাগরে ইহুদিবাদী ইসরায়েল, আমেরিকা এবং ব্রিটেনের জাহাজে যে হামলা চালাচ্ছে ইয়েমেনের যোদ্ধারা, তারও প্রশংসা করেন জেনারেল আতিফি। ইয়েমেনের পশ্চিম উপকূলীয় আল হুদাইদা শহরে গতকাল সামরিক বাহিনীর নতুন গ্রাজুয়েশন কোর্স সম্পন্ন করা ক্যাডেটদের একটি অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জেনারেল আতিফি বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, ইহুদিবাদী ইসরায়েল এবং তৎসংশ্লিষ্ট জাহাজে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়ে ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগর এবং আরব সাগরের নিরাপত্তাকে পুনর্বিন্যাস করতে পারে। জেনারেল আতিফি আরও বলেন, ইয়েমেনের নৌবাহিনী দুটি সাগরের পরিচয় পুনর্বহাল করেছে যা দখলদার ইসরায়েল সরকার ছিনিয়ে নিয়েছিল। জেনারেল আতিফি বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী এমন কোন জাহাজে হামলা করবে না যেগুলোর সাথে ইসরায়েলের সংশ্লিষ্টতা নেই। ইরাকের হারাকাত হিজবুল্লাহ নুজাবা আন্দোলনের মহাসচিব আকরাম আল কাবি ঘোষণা করেছেন যে সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের গুরুত্বপূর্ণ স্তম্ভ পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদের শাবির যোদ্ধাদের উপর মার্কিন বাহিনী যে প্রাণঘাতী হামলা চালিয়েছে তার প্রতিশোধ এখনও পুরোপুরি নেওয়া হয়নি। গতকাল তিনি বলেন, ইরাকের প্রতিরোধকামী যোদ্ধাদের সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিটের পক্ষ থেকে মার্কিন অবস্থানে হামলা আপাতত স্থগিত রাখার অর্থ এই নয় যে সম্প্রতি মার্কিন বাহিনী বিমান হামলা চালিয়ে ইরাক এবং সিরিয়ায় বেশ কয়েকজন প্রতিরোধ যোদ্ধাকে যে হত্যা করেছে তার প্রতিশোধ গ্রহণ করা হবে না। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এই পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসাইন। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। ফিলিস্তিনের গাজা উপত্যকা ও পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের অব্যাহত আগ্রাসন ও গণহত্যার আজ 143তম দিন। বিশেষজ্ঞরা বলছেন, ফিলিস্তিনিরা যেভাবে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে তাতে ইসরায়েল তার লক্ষ্য অর্জনে কতটা সফল হবে সেটাই এখন দেখার বিষয়। এবারে শুনুন এ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, শুনুন রেজওয়ান হোসেনের পরিবেশনায়।
ফিলিস্তিনের গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের অব্যাহত আগ্রাসন ও গণহত্যার আজ 143তম দিন। ইসরায়েলি যুদ্ধবিমান আজ খান ইউনিসের দক্ষিণে অবস্থিত ইউরোপীয় হাসপাতালের কাছে একটি বাড়িতে বোমাবর্ষণ করেছে। এতে দুই ফিলিস্তিনি শহীদ এবং আরো কয়েকজন আহত হয়েছে। এছাড়া ইসরায়েলি সেনারা সর্বশেষ কয়েক ঘন্টায় গাজা উপত্যকার দক্ষিণে ব্যাপক হামলা চালিয়েছে। খান ইউনিস শহরের আমাল এলাকায় ইসরায়েলি সেনারা হেলিকপ্টার দিয়ে হামলা চালিয়ে বেশ কয়েকটি বাড়ি গুঁড়িয়ে দেয় এবং চার ফিলিস্তিনি শহীদ এবং আরো বেশ কয়েকজন আহত হয়। ফিলিস্তিনিদের অব্যাহত হত্যা এবং আল আকসা মসজিদের অবমাননার প্রতিবাদে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা গত 7 অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে আল আকসা তুফান অভিযান চালায় এবং কয়েকশো ইসরায়েলিকে পণবন্দী করে। এই ঘটনা ইসরায়েলের জন্য বিরাট সামরিক ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলি মিডিয়াও স্বীকার করেছে যে এই সরকার তার ইতিহাসে এমন ব্যর্থতা কখনো দেখেনি। এই সামরিক পরাজয়ের পর দখলদার ইসরায়েল আল আকসা তুফান অভিযানের প্রতিশোধ নিতে গাজার আবাসিক এলাকায় ক্রমাগত বোমাবর্ষণ এবং নারী ও শিশু সহ বেসামরিক নাগরিক হত্যা অব্যাহত রেখেছে। তারা গাজায় ফিলিস্তিনিদের জন্য পানি ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করা, হাসপাতালে বোমাবর্ষণ এবং অ্যাম্বুলেন্স, স্কুল এবং আশ্রয় কেন্দ্রগুলো ধ্বংস করা অব্যাহত রেখেছে। তবে ইসরায়েল ব্যাপক গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালালেও হামাসকে ধ্বংস করা কিংবা তাদের হাতে আটক ইসরায়েলি পণবন্দীদের মুক্ত করা সহ কোনো লক্ষ্যই ইসরায়েল অর্জন করতে পারেনি। ফলে বাধ্য হয়ে ইসরায়েল গত 24 নভেম্বর সাময়িক যুদ্ধবিরতি এবং কিছু সংখ্যক বন্দি বিনিময় এবং গাজায় মানবিক সাহায্য পাঠানোর চুক্তিতে সম্মত হয়েছিল। এরপর যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেষ্টা করা হলেও ইসরায়েল তা মানেনি। হামাসের মুখপাত্র জিহাদ তহা গাজায় যুদ্ধবিরতি ব্যর্থ হওয়ার কারণ সম্পর্কে ইরানের আল আলম টিভি চ্যানেলকে বলেন, ইসরায়েলের 10 জনকে মুক্তি দেওয়ার বিনিময়ে কথা ছিল ইসরায়েলি কারাগার থেকে আরো 30 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হবে, কিন্তু ইসরায়েল তা মানেনি এবং গাজা উপত্যকায় ইসরায়েলি বোমা হামলায় ওই ইসরায়েলিরা নিহত হলেও ইসরায়েল তাদের বন্দীদের লাশ নিতে অস্বীকার করেছিল।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/pn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যদি উপজেলা নির্বাচনে না আসে তাহলে তাদের রাজনৈতিক খেসারত দিতে হবে। এই সম্পর্কে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জাতীয় নির্বাচনে না এসে যে ভুল করেছে, উপজেলা নির্বাচনে যদি একই ভুল করে তা তাদের জন্য রাজনৈতিক অনেক বড় খেসারত দিতে হবে। যদি উপজেলা নির্বাচনে বিএনপি না আসে, 28 তারিখ যেভাবে তারা পালিয়ে গেছে, আবার তাদের একইভাবে পালাতে হবে বলেও মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। আজ সোমবার বিকেলে নোয়াখালীর কোম্পানিগঞ্জের নিজ বাড়িতে মা বেগম ফজিলাতুন্নেসার পঞ্চম মৃত্যুবার্ষিকীর মিলাদ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, উপজেলা নির্বাচন সবার জন্য উন্মুক্ত, জাতীয় নির্বাচনের নৌকা ছিল, যারা স্বতন্ত্র করতে চেয়েছেন তাদেরকেও অ্যালাউ করা হয়েছে।
যেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল আসবে তখন হাতে লাঠি একটা নিয়ে মির্জা ফখরুল তাদের কাছে নালিশ করতে গেছে। নালিশ করা তাদের রাজনীতি, পুরনো অভ্যাস।
এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, ক্ষমতায় যাওয়ার জন্য নয়, জনগণের সত্যিকারের প্রতিনিধিত্বমূলক সরকার গঠনের লক্ষ্যেই বিএনপি আন্দোলন করছে। সোমবার সকালে রাজধানীর পূর্ব জুরাইনে কারাগারে নিহত বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মঈন খান বলেন, বিএনপি আন্দোলন করে ক্ষমতায় যাওয়ার জন্য তারা কাজ করছে না, দেশের অবস্থা পরিবর্তন করে তারা আন্দোলন করছে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল ডামি ও বানরের পিঠা ভাগাভাগির নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে দেশে একদলীয় শাসন ও অলিখিত বাকশাল কায়েম করেছে আওয়ামী লীগ।
বিএনপি ক্ষমতায় যাবার জন্য রাজনীতি করে না, আমাদের এই আন্দোলন ক্ষমতায় যাবার জন্য নয়। বাংলাদেশের মানুষ তো রাজপ্রাসাদ চায় না, বাংলাদেশের মানুষ তো লক্ষ লক্ষ কোটি টাকা চায় না। আমরা এখানে এসেছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আপনারা জানেন তিনি তৃণমূলের রাজনীতি করেন, তিনি তৃণমূলের প্রতিটি নেতা কর্মীর সম্বন্ধে ওয়াকিফাল আছেন। আমাদের নেতা কর্মীরা কে কোথায় কি অবস্থায় আছে, কোন দুঃখে আছে, কোন কষ্টে আছে, সেটা আমরা কোনোভাবে লাঘব করতে পারি কিনা।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হল সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে শ্রোতাদের চিঠিপত্রের আসর। প্রিয়জন,
ছোট বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর প্রিয়জন অনুষ্ঠানটি। গ্রন্থনা ও প্রযোজনা করেছেন আশরাফুর রহমান, আর উপস্থাপনায় রয়েছে আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি নাসির মাহমুদ। প্রত্যেক আসরের মতো শুরুতেই আমি একটি বাণী শোনাতে চাই। আমিরুল মোমিনীন হজরত আলী আলাইহিসসালাম বলেছেন, ভালো আশা এবং মহৎ উদ্দেশ্য অর্জনের জন্য প্রতিযোগিতা করো, এতে তোমার পুরস্কার ক্রমেই বাড়তে থাকবে। আসরের প্রথমেই বাংলাদেশের রংপুর শহরের পূর্ব গোয়ালু থেকে আসা একটি মেইল চেক করছি। এটি পাঠিয়েছেন আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের রংপুর বিভাগের সভাপতি ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আইআরআইবি বাংলা বিভাগ সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে তিনি লিখেছেন, বর্তমান সময়ের যুগ উপযোগী, আধুনিক এবং শ্রোতানন্দিত ও জনপ্রিয় বেতার রেডিও তেহরান। এ বেতার দিন দিন যেমন জনপ্রিয় হয়ে উঠছে, ঠিক তেমনি বৃদ্ধি পাচ্ছে এর শ্রোতার সংখ্যাও। নিরপেক্ষ সংবাদের জন্য মানুষের এখন একটাই ভরসা, রেডিও তেহরান।
ডক্টর মুস্তাফিজ ভাই আরো লিখেছেন, রেডিও তেহরান মানুষকে সৎকর্ম করতে, সৎ পথে চলতে, সৎভাবে জীবনযাপন করতে উদ্বুদ্ধ করে। এ বেতারকে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান বললেও অত্যুক্তি হবে না, কারণ রেডিও তেহরানের শিক্ষা সার্বজনীন ও জনকল্যাণমূলক। সূর্যোদয় যেমন রাতের অন্ধকারকে দূরীভূত করে, ইথারে ভেসে আসা রেডিও তেহরানের অনুষ্ঠানমালাও তেমনি মানুষের মনের অন্ধকারকে দূরীভূত করে, মানুষকে নব আলোর পথ দেখায়, মানুষ ফিরে পায় তার আত্মিক প্রশান্তি।
রেডিও তেহরান সম্পর্কে চমৎকার কিছু কথা বলেছেন মুস্তাফিজ ভাই, এজন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আর চিঠির শেষাংশে তিনি একটি প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন, ইরানে কি রিক্সা বা অটোরিক্সা আছে? থাকলে সেগুলোর আকার আকৃতি কি আমাদের দেশের মতো? জানাতে অনুরোধ করছি।
না ভাই, ইরানে রিক্সা কিংবা অটোরিক্সা নেই। ইরানিরা ট্যাক্সি, বাস, মিনি বাস, ট্রেন, পাতাল রেল এসব পরিবহনে যাতায়াত করেন। ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার হাতিশালা থেকে আশরাফ হোসেন পাঠিয়েছেন বেশ কিছু মেইল। একুশে ফেব্রুয়ারির মেইলে তিনি লিখেছেন, স্বাস্থ্য কথা অনুষ্ঠানে চিকিৎসকরা যেসব পরামর্শ দেন তা সবার মেনে চলা উচিত। স্বাস্থ্য সেবার ক্ষেত্রে রেডিও তেহরান যে ভূমিকা পালন করছে তার জন্য আমরা সবাই আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। আর কোরআনের আলো রেডিও তেহরানের একটি অনবদ্য উপস্থাপনা। অনুষ্ঠানটি আমার মতো অনেকের কাছেই শিক্ষার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। আশা করি রেডিও তেহরান এভাবে কোরআন শিখতে সাহায্য করবে।
স্বাস্থ্যকথা ও কোরআনের আলো অনুষ্ঠান সম্পর্কে মতামত জানিয়ে পরের মেইলটি পাঠিয়েছেন মখলেসুর রহমান। তার বাড়ি বাংলাদেশের কুষ্টিয়ার খাদিমপুর বাজারে। তিনি লিখেছেন, একুশ ফেব্রুয়ারি প্রচারিত ও পরিবেশিত প্রতিটি অনুষ্ঠান অত্যন্ত ধৈর্য ও মনোযোগ সহকারে শ্রবণ করেছি। স্বাস্থ্যকথা অনুষ্ঠানে পাইলস বা অর্শ রোগ সম্পর্কে সাতক্ষীরা মেডিকেল হসপিটালের বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান সাহেবের সুন্দর আলোচনাটি শুনে আমার ভীষণ ভালো লেগেছে এবং খুবই উপকৃত হয়েছি। অন্যদিকে কোরআনের আলো অনুষ্ঠানে পবিত্র কোরআনুল কারিমের সুরা মুজাম্মিলের ভূমিকা অবতীর্ণ এবং এক নম্বর আয়াত থেকে পাঁচ নম্বর আয়াতের তিলাওয়াত, তর্জমা ও শিক্ষণীয় দিক সম্পর্কে চমৎকার আলোচনাটি শুনে আমি দারুণভাবে বিমোহিত হয়েছি।
স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথা এবং পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো সম্পর্কে ভালো লাগার অনুভূতি জানিয়ে ইমেল করার জন্য ভাই আশরাফ হোসেন ও মোখলেসুর রহমান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আশা করি পরবর্তী চিঠিতে অন্য কোনো বিষয়েও লিখবেন।
আসরের পরের মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার চুপি মিলন সংঘ থেকে। আর পাঠিয়েছেন মোহাম্মদ হাফিজুর রহমান। তিনি গত ১৬ জানুয়ারি প্রচারিত রংধনু আসর সম্পর্কে লিখেছেন, শিশু কিশোর বন্ধুদের জন্য রংধনু আসর প্রচারিত হয় প্রতি বৃহস্পতিবার। চমৎকার শিক্ষণীয় গল্প, কবিতা আবৃত্তি, গান ও নানা স্বাদের আঙ্গিকে সাজানো হয় ছোট বড় সকলের প্রিয় রংধনু আসর। গত ১৬ ফেব্রুয়ারি তারিখে রংধনু আসরে আফ্রো আমেরিকায় প্রচলিত রূপকথার গল্প ও চমৎকার গান নিয়ে সাজানো অনুষ্ঠানটি দারুণভাবে উপভোগ করলাম। বনের রাজা, দাম্ভিক সিংহ, খরগোশ এবং ভাল্লুক, আর অবশেষে মানুষের দেখা পাওয়া নিয়ে চমৎকার গল্প। পশু পাখিদের উপর মানুষের শ্রেষ্ঠত্ব নিয়ে অসাধারণ একটি গল্প। আসরের শেষ পর্যায়ে আব্দুল লতিফের কথা ও সুরে একটা শেয়াল শিরোনামের গানটি শুনলাম শিশুশিল্পী নওরিন কুশের তাইফার কণ্ঠে। গানটি খুবই ভালো লাগলো।
ভাই হাফিজুর রহমান, রংধনু আসরটি আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগলো। আশা করে নিয়মিত আপনার চিঠি পাব। বাংলাদেশের রাজশাহীর গোদাগাড়ি থেকে মোহাম্মদ আতাউর রহমান পাঠিয়েছেন এবারের মেলটি। এই মেলে তিনি কোনো মতামত জানাননি, কেবল একটি কবিতা লিখে পাঠিয়েছেন। অমর একুশে উপলক্ষে তাঁর কবিতাটির শিরোনাম ভাষাই আমার ভাষা।
কবিতাটি দেখছি অনেক বড়। তো রশিদ ভাই কি কিছু অংশ পড়ে শোনাবেন?
হ্যাঁ, সেটা হতে পারে। আমিও কিছুটা পড়ি, আপনিও কিছুটা পড়েন, সেভাবেই আমরা করি। মায়ের ভাষাই আমার ভাষা, সাগর তলের মুক্ত, এ ভাষাতেই লালন পালন, এ ভাষাতেই শিক্ত। বাংলা ভাষা মোদের ভাষা, দেশ বিদেশে ছড়াই, বাংলা আমার মুখের বলি, বাংলা আমার বড়াই।
বাংলা ভাষায় ফোটে ফুল, বাংলা ভাষায় চাষ, বাংলা ভাষায় খাওয়া দাওয়া চলে বারো মাস। জন্ম থেকেই জন্মান্তরে পেয়েছি মায়ের ভাষা, মায়ের ভাষায় স্নিগ্ধ বলি, সে যে দারুণ খাসা।
আতাউর রহমান ভাইয়ের স্বরচিত কবিতার কিছু অংশ শুনলেন।
আশা করি নিশ্চয়ই ভালো লেগেছে আপনাদের। তো শ্রোতা বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে IRIB ফ্যান ক্লাব বাংলাদেশ রেডিও তেহরান কর্তৃক 2023 সালে শ্রেষ্ঠ শ্রোতা ক্লাবের শিরোপা জিতেছে। এ বিষয়ে আমরা কথা বলেছি ক্লাবের সভাপতি মোহাম্মদ জাকারিয়া চৌধুরী যুবরাজের সঙ্গে। তিনি বললেন,
প্রিয় শরীদ, আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে 2022 সালের ন্যায় এবারও IRIB ফ্যান ক্লাব বাংলাদেশ রেডিও তেহরান বাংলার বার্ষিক শ্রেষ্ঠ শ্রোতা ক্লাব হিসেবে নির্বাচিত হয়েছে। আপনারা অবগত আছেন বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের মাঝে রেডিও তেহরানের প্রচার প্রসার এবং শ্রোতা বৃদ্ধির জন্য IRIB ফ্যান ক্লাব বাংলাদেশ কুইজ, রচনা, প্রবন্ধ সহ বিভিন্ন প্রতিযোগিতা বাস্তবায়ন করে যাচ্ছে। তেমনিভাবে মানবতার কল্যাণে IRIB ফ্যান ক্লাব বাংলাদেশ যে কোনো দুর্যোগময় এলাকায় ত্রাণ বিতরণ সহ সর্বাত্মক মানবিক সহযোগিতা পালন করে আসছে। IRIB ফ্যান ক্লাব বাংলাদেশ সবসময় রেডিও তেহরান বাংলার সহযোগী সংগঠন হিসেবে কাজ করছে। এক নজরে 2023 সালে IRIB ফ্যান ক্লাবের বাস্তবায়িত কর্মসূচি। কুমিল্লায় 400,000 টাকা দুস্থ অসহায় ও গরিব দরিদ্রের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ। টাঙ্গাইলে নদীবাঙ্গন এলাকায় বিভিন্ন পরিবারকে 30,000 টাকার কম্বল বিতরণ। টাঙ্গাইলে 50টি পরিবারের মাঝে 30,000 টাকার ঈদ উপহার সামগ্রী বিতরণ। দৃষ্টিবন্দী একজন নারীকে ঘর নির্মাণের জন্য 15,000 টাকা সহায়তা দান। কুড়িগ্রাম ও টাঙ্গাইলে 2টি মসজিদে 20,000 টাকার অনুদান। একজন ক্যান্সার রোগীর জন্য 20,000 টাকা সহায়তা প্রদান। এশিয়া মহাদেশের প্রখ্যাত ডিএক্সার জনাব প্রদীপ কুণ্ডুদাদাকে অভ্যর্থনা ও ক্রেস্ট প্রদান। গত 7 জুলাই 2023 পূর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে রংপুর বিভাগীয় কমিটির উদ্বোধন। রাজশাহী, রংপুর, বগুড়ার মিডিয়া ব্যক্তিত্বদের মাঝে এবং ডিএক্সারদেরকে চাবেদিন, কোটপিন এবং ঘড়ি উপহার প্রদান। ভারতে গিয়ে IRIB ফ্যান ক্লাব বাংলাদেশের সাধারণ সম্পাদক আবু তাহের সাহেব এবং ভারতের নাজিমুদ্দিন ভাই সহ IRIB ফ্যান ক্লাবের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের উপহার সামগ্রী বিতরণ করেন, যা ইতিমধ্যে আপনারা প্রাপ্তি স্বীকার করেছেন। প্রিয় শ্রোতা, ভাই, বোন এবং বন্ধুরা, IRIB ফ্যান ক্লাব বাংলাদেশের এই শ্রেষ্ঠত্ব অর্জন ইহা ক্লাবের একান নয়, IRIB ফ্যান ক্লাব বাংলাদেশের এই শ্রেষ্ঠত্বের খেতাব আপনাদের সবাইকে উৎসর্গ করছে। IRIB ফ্যান ক্লাব বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি প্রাণডালা শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা যে যেখানে আছেন ভালো, সুস্থ ও নিরাপদে থাকুন।
IRIB ফ্যান ক্লাব বাংলাদেশের কর্মকাণ্ড ও ধারাবাহিক সাফল্যের রহস্য সম্পর্কে বলছিলেন যুবরাজ ভাই। তার ক্লাব সহ 2023 সালে পুরস্কারপ্রাপ্ত সকল ক্লাবকে অভিনন্দন জানাই।
প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান, কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir। ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার হটু দেওয়ান নাগেরপাড়া থেকে তপতি সরকার পাঠিয়েছেন এবারের মেইল। তিনি লিখেছেন, প্রতিদিনকার মতো আজও ফেসবুক লাইভে অনুষ্ঠান শুনেছি। অনুষ্ঠানের সূচনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বাংলা তর্জমা পাঠ পরিবেশিত হয়। বিশ্ব সংবাদের মাঝে ঢাকা ও কলকাতার প্রতিনিধিদ্বয়ের পাঠানো টেলিফোন রিপোর্ট পরিবেশিত হয়। প্রাত্যহিক দৃষ্টিপাত অনুষ্ঠানে দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভাষ্য শুনলাম, প্রথমটি আন্তর্জাতিক এবং দ্বিতীয়টি বাংলাদেশ সংক্রান্ত। এরপর শুরু হল সাপ্তাহিক রংধনু আসর। এই অনুষ্ঠানে সিংহ, খরগোশ ও ভাল্লুকের গল্প শুনলাম। সবশেষে প্রাত্যহিক কথাবার্তা অনুষ্ঠানে দুই বাংলার জনপ্রিয় পত্রিকার সংবাদ শিরোনাম ও বিশ্লেষণ পরিবেশিত হয়। সবগুলো অনুষ্ঠান স্পষ্ট শোনা গেছে।
আমাদের একদিনের পুরো অনুষ্ঠান শোনার পর মতামত জানিয়ে ইমেল করায় বোন তপতি সরকার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসরের পরের মেইলটিও এসেছে ভারত থেকে। পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থেকে এটি পাঠিয়েছেন দেবাশিস গোপ। তিনি লিখেছেন, 16 ফেব্রুয়ারি রংধনুর আসরে প্রচারিত গল্পটি থেকে জানতে পারলাম যে সিংহের ভয়ে বনের পশু পাখি সবাই পালিয়ে বেড়াত। সিংহ হুঙ্কার ছেড়ে বলত, আমি এবং আমি একমাত্র বনের রাজা। ভালুক ও খরগোশ একদিন সিংহকে মানুষ দেখালো, তখন মানুষ তাকে গুলি করল। পশু পাখির উপর মানুষের শ্রেষ্ঠত্ব প্রমাণিত। সুন্দর এই গল্পটি, বেশ ভালো লাগলো। অনুষ্ঠান শেষে প্রচারিত গানটিও খুব ভালো লেগেছে।
ভাই দেবাশিস গোপ, রংধনু আসর আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগলো। মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহাদাত হোসেন পাঠিয়েছেন পরের মেইলটি। তিনি লিখেছেন, স্বাস্থ্য কথা রেডিও তেহরানের অত্যন্ত জনপ্রিয় একটি অনুষ্ঠান। শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় নানা বিষয়ে আলোচনা ও পরামর্শ দেওয়া হয় এই অনুষ্ঠানটিতে। সেজন্য শ্রোতাদের কাছে এটি বিনামূল্যের ডাক্তার হিসেবে পরিচিত। 17 জানুয়ারি বুধবার প্রচারিত স্বাস্থ্যকতা অনুষ্ঠানে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করা হয়। অনেক বাবা মা তাদের সন্তানের সামনেই নিজেরা ঝগড়ায় লিপ্ত হন। তারা জানেন না যে মা বাবার ঝগড়া সন্তানের উপর বিরূপ প্রভাব ফেলে, তারা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই সন্তানের স্বার্থে তাদের সামনে কোনোরূপ ঝগড়া করা উচিত নয়। এমন গুরুত্বপূর্ণ একটি বিষয়ে চমৎকার আলোচনা করায় ডাক্তার তাজুল ইসলামকে ধন্যবাদ জানাই, আর রেডিও তেহরান বাংলা বিভাগের প্রতি জানাই অসংখ্য কৃতজ্ঞতা।
তো ভাই শাহাদাত হোসেন, স্বাস্থ্য কথা অনুষ্ঠান সম্পর্কে সুন্দর মতামতের জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আজকের আসরের শেষ মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার চাপড়া থানার গোংরা গ্রাম থেকে, আর পাঠিয়েছেন হীরামন শেখ। তিনি লিখেছেন, গত 13 ফেব্রুয়ারি মঙ্গলবার রেডিও তেহরান বাংলা থেকে প্রচারিত সকল অনুষ্ঠান শুনলাম। এর মধ্যে উল্লেখযোগ্য হল ইমাম হোসেন আলাইহিসালামের শুভ জন্মদিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠান, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হোসেনের শুভ জন্মদিনে বিশেষ অনুষ্ঠান শুনতে পেরে খুশি এবং নিজেকে ধন্য মনে করছি। এরপর গল্প ও প্রবাদের গল্প অনুষ্ঠানে শিয়াল ও শকুনের গল্পটি চমৎকার ও শিক্ষণীয় ছিল।
আমাদের দুটি অনুষ্ঠান সম্পর্কে মতামত জানানোর জন্য ভাই হীরামন শেখ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে কয়েকটি চিঠি ও ইমেইলের প্রাপ্তি স্বীকার করছি। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বারুইপাড়া থেকে এসএম নাজিমুদ্দিন, ভারতের ছত্তিশগড়ের দুর্গ জেলার ভিলাই থেকে আনন্দমোহন বাইন, বিহারের ভাগলপুর জেলার গোড়াদিহ থেকে ডাক্তার হেমন্ত কুমার, পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ঢাকা কলোনি থেকে বিধান চন্দ্র সান্যাল, বাংলাদেশের নারায়ণগঞ্জের বন্দর থানার আলী সাহার্দি থেকে এইচ এম তারেক এবং ঝিনাইদহের মহেশপুর থেকে নজরুল ইসলাম।
তো চিঠি লেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আজকের আসর শেষ করব একটি নাতের আসুল শুনিয়ে। কালা কোকিল শিরোনামের নাতটির কথা ও সুর আমিরুল মোমেনিন মানিকের, আর গেয়েছেন শিল্পী আগুন।
তো শ্রোতা বন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন, আর আমরা বিদায় নিচ্ছি চিঠিপত্রের আজকের আসর থেকে। সবাই ভালো থাকুন।
কালা কোকিল রে, আরে নামে তুই ডাকিস গাছের ডালে, ও কালা কোকিল রে, আরে নামে তুই ডাকিস গাছের ডালে, গানের সুরে দয়াল নবীর, গানের সুরে দয়াল নবীর, কথা কি যাস বলে রে কালা কোকিল রে, নামে তুই ডাকিস গাছের ডালে,
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
কথাবার্তা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ ২৬শে ফেব্রুয়ারি সোমবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গায়াজি আব্দুর রশিদ, আশা করছি আপনারা ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব, বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। মার্কিন প্রতিনিধি দল এলেই নালিশে ব্যস্ত হয়ে পড়ে বিএনপি, বললেন ওবায়দুল কাদের ইত্তেফাক। বাইডেনের চিঠির জবাব দিলেন শেখ হাসিনা ডেইলি স্টার বাংলা। ফখরুলের অভিযোগ, দুঃশাসন প্রলম্বিত করতেই ছড়ানো হচ্ছে ভীতি আতঙ্ক। যুগান্তর, শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি রুখতে শ্রেণীকক্ষেই কেন পাঠ নয় প্রথম আলো। সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে আগ্রহী যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী মানব জমিন। কলকাতার শিরোনাম, সাত দিনেই গ্রেপ্তার হবে শাহজাহান, বললেন কুণাল ঘোষ সংবাদ প্রতিদিন। ইলেকটোরাল বন্ডকে কেলেঙ্কারি বলে নিন্দা অমর্ত্য সেনের গণশক্তি। কোর্টের বক্তব্যের পরে দ্রুত পদক্ষেপ আনন্দবাজার পত্রিকা। লোকসভা নির্বাচনের জন্য আগামী তিন মাস বন্ধ থাকবে মন কি বাত। আজকাল জ্ঞান বাপিতে হিন্দুদের পুজো চলবে, মুসলমানদের আরজি খারিজ, পুবের কলম। তো শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, সম্পর্কে নতুন অধ্যায় শুরু করতে আগ্রহী যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ, এ কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। কতটা এগোবে এ সম্পর্ক?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া, তারপরে গণতন্ত্রের চর্চার ধরন, সুশাসন এবং ডক্টর ইউনুস সহ নানা প্রসঙ্গে সম্পর্কের একটা অবনতি ঘটেছে কথা বলা যায়, এবং সম্পর্কের অবনতি ঘটেছে বলেই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এই কথা বলেছেন যে সম্পর্কের নতুন অধ্যায় রচনা করতে চাই। তো নতুন অধ্যায় রচনা করতে চাওয়ার পেছনে যে কারণ, যে সমস্ত কাহিনী থেকে যাচ্ছে সেগুলো কি? সেগুলোই হচ্ছে আমি আগে যেগুলো বললাম সেগুলো, অর্থাৎ বাংলাদেশে যে প্রচলিত নির্বাচন ব্যবস্থা, বিশেষ করে গত দুই তিন টার্ম যেভাবে নির্বাচন হয়েছে, যেভাবে আওয়ামী লীগ সরকার পরিচালনা করছে, এ সমস্ত সবকিছুতে আমেরিকার সাথে আওয়ামী লীগ সরকারের একটা দূরত্ব তৈরি হয়েছে। এরপরে ডক্টর ইউনুস থেকে শুরু করে সুশাসন, দেশের দুর্নীতি লালন বা দুর্নীতি যে চলে সে ব্যাপারে সরকারের পক্ষ থেকে যথেষ্ট বা কার্যকর ব্যবস্থা না নেয়া, নানান দিক রয়েছে। এরপরে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের উপরে সরকারের পক্ষ থেকে যে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে সেসব নিয়েও আমেরিকার আপত্তি আছে। কিন্তু আমেরিকা সেই দিকে কতটুকু হাঁটবে, সম্পর্কের বরফ গলবে কিনা, তা আমার মনে হয় যে সময় বলে দেবে। এখনই সে কথা বলার সুযোগ নেই, সময় আসেনি।
জনাব শাহিদুল ইসলাম, ইসরায়েলের স্বার্থে আন্তর্জাতিক নিরাপত্তাকে বিসর্জন দিয়েছে আমেরিকা ও ব্রিটেন, একথা বলেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। আপনি কিভাবে দেখেন?
জি, ইসরায়েলের স্বার্থে আমেরিকা এবং ব্রিটেন আন্তর্জাতিক নিরাপত্তাকে বিসর্জন দিয়েছে বলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্যটিকে আমি অত্যন্ত যুক্তিসঙ্গত এবং চমৎকার একটি বক্তব্য বলে মনে করি। ইসরায়েলের সাথে গাজার প্রতিরোধ যোদ্ধাদের সংঘর্ষ শুরু হয়েছে এবং ইসরায়েল সেখানে নির্বিচারে ক্ষেপণাস্ত্র মারছে, বোমা হামলা চালাচ্ছে, বিমান হামলা চালাচ্ছে, গণহত্যা চালাচ্ছে, মানবতা বিরোধী অপরাধ চালাচ্ছে। ইসরায়েল হচ্ছে এমন একটি শক্তি যে ইসরায়েলকে বলা যায় যে পুরোটা একটা সামরিক গ্যারিসন, যেখানে অস্ত্র এবং সেনাবাহিনী ছাড়া আর কিছু নেই। এরা গাজার উপরে হামলা চালাচ্ছে, গাজার নারী শিশুদেরকে প্রতিদিন প্রতি মুহূর্তে হত্যা করছে। সেই ইসরায়েল এত শক্তিশালী হওয়ার পরেও তাকে ট্যাকেল দেওয়ার জন্য আমেরিকা এবং ব্রিটেন ইসরায়েলের হয়ে মূলত ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ করছে এবং লোহিত সাগরে একটা যুদ্ধক্ষেত্র সৃষ্টি করেছে। এগুলোর মধ্য দিয়ে লোহিত সাগরে কিন্তু আর বিভিন্ন দেশের জাহাজ চলাচলের পরিবেশ নেই। সেজন্য ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যে বক্তব্য দিয়েছেন তা সঠিক, অত্যন্ত যুক্তিপূর্ণ, এবং আমি মনে করি এই বক্তব্যকে যদি সত্যি ধারণ করা যায় তাহলে আমেরিকা এবং ব্রিটেনের এই অন্যায় অপরাধ মনে হয় কমে যেতে পারে।
তো জনাব শাহিদুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। শেখ শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে মুখ খুললেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। অভিষেকের দাবিকে সমর্থন করে তিনি জানালেন, আইনি জটিলতা যা ছিল তা কেটে গেছে, সাত দিনের মধ্যেই গ্রেপ্তার করা হবে শেখ শাহজাহানকে। প্রায় দুমাস ধরে বেপাত্তা সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহান, ইডি একাধিকবার তলব করেও তাঁর হদিস পায়নি। এদিকে রাজ্য পুলিশও গ্রেপ্তার করতে পারছে না তাকে, যার ফলে ক্রমশ ক্ষোভ বাড়ছিল সন্দেশখালীর বাসিন্দাদের। এই পরিস্থিতিতে রোববার মহেশতলা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা যাচ্ছে না কলকাতা হাইকোর্টের নির্দেশের জেরেই। এর পরিপ্রেক্ষিতে সোমবারই নিজেদের অবস্থানে স্পষ্ট করেছে হাইকোর্ট। জানানো হয়েছে, শাহজাহানকে রাজ্য পুলিশের গ্রেপ্তারিতে কোনো বাধা নেই, পুলিশ চাইলেই গ্রেপ্তার করতে পারে তাকে। আর আনন্দবাজার পত্রিকার এক সম্পর্কিত খবরে লেখা হয়েছে, শাহজাহানের বিরুদ্ধে নতুন এফআইআর সন্দেশখালী থানায়, কোর্টের বক্তব্যের পরেই দ্রুত পদক্ষেপ। ইলেকটোরাল বন্ডকে কেলেঙ্কারি বলে নিন্দা অমর্ত সেনের, গণশক্তি পত্রিকার এ শিরোনামের খবরে লেখা হয়েছে। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত সেন ইলেকটোরাল বন্ড প্রকল্পকে কেলেঙ্কারি বলে নিন্দা জানিয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়কে স্বাগত জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস থেকে সংবাদদাতা পিটিআইকে অমর্ত সেন বলেন, এই পদক্ষেপের ফলে নির্বাচনী প্রেক্ষাপটে মানুষের মধ্যে আরও স্বচ্ছতা আসবে। নির্বাচনী বন্ড একটি কেলেঙ্কারি ছিল এবং আমি খুশি যে এখন তা বাদ দেওয়া হয়েছে। তিনি বলেন, ভারতের নির্বাচনী ব্যবস্থা দলীয় রাজনীতির প্রকৃতি দ্বারা অনেক বেশি প্রভাবিত হয়, যার ফলে সাধারণ মানুষের পক্ষে নির্বাচনে তাদের যে রায় পাওয়া উচিত তা পাওয়া খুব কঠিন হয়ে পড়ে। জ্ঞানবাপীতে হিন্দুদের পুজো চলবে, মুসলমানদের আর্জি খারিজ করে রায় এলাহাবাদ হাইকোর্টের। পূবের কলম পত্রিকার এই শিরোনামের খবরে লেখা হয়েছে, বিতর্ক অব্যাহতই থাকল, জ্ঞানব্যাপী নিয়ে মসজিদ কমিটির আর্জি খারিজ করে দিল এলাহাবাদ হাইকোর্ট, অর্থাৎ বারাণসী আদালতের রায় বহাল রাখল হাইকোর্ট। জ্ঞানব্যাপী মসজিদ চত্বরে পুজো পাঠ চলবে বলে জানিয়ে দিল আদালত। মসজিদ কমিটির আবেদন খারিজ করে বিচারপতি রোহিত রঞ্জন আগরওয়াল বলেন, বাস তেহখানাতে হিন্দু প্রার্থনা অব্যাহত থাকবে, শুধু তাই নয়, মসজিদ চত্বরে যাতে আইন শৃঙ্খলার অবনতি না হয় সেদিকে নজর দেওয়ার জন্য অ্যাডভোকেট জেনারেলকে নির্দেশ দিয়েছেন তিনি। যদিও হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার সুপ্রিম কোর্টে যাওয়ার কথা জানিয়ে দিল আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
এবার এই বিশ্ব সংবাদে কয়েকটি প্রধান শিরোনাম জানিয়ে দেব, তবে তার আগে কয়েকটি সংক্ষিপ্ত সংবাদ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় জনগণের প্রতি সমর্থন জানিয়ে দখলদার বাহিনীর উপর তারা এই হামলা চালায়। জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পবিত্র রমজান মাসে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হিদুবাদী ইসরায়েলের অব্যাহত আগ্রাসন পুরো মধ্যপ্রাচ্যকে বিস্ফোরণমুখ করে তুলতে পারে। গতকাল আম্মানে বুলগেরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন তিনি। এদিকে ইয়েমেনের উপর মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেনের সর্বশেষ বিমান হামলার কঠোর নিন্দা জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, এই বিমান হামলার মধ্যে দিয়ে আরও একবার প্রমাণ হয়েছে পাশ্চাত্যের এই দুটি দেশ কেবল ইসরায়েলের স্বার্থে আন্তর্জাতিক নিরাপত্তাকে বিসর্জন দিয়েছে। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। উন্নত সামরিক ড্রোন ধ্বংস করল লেবাননের হিজবুল্লাহ, ইসরায়েলের সব কৌশলগত স্থাপনা ও ঘাঁটি হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আওতায়। গাজায় গণহত্যার প্রতিবাদে ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের সামনে মার্কিন পাইলটের আত্মহত্যার চেষ্টা, ফিলিস্তিনকে মুক্ত করার আহ্বান। বাংলাদেশের স্বাস্থ্য খাতে কোনো ধরনের দুর্নীতিকে সহ্য করা হবে না বলে ঘোষণা করলেন স্বাস্থ্যমন্ত্রী। এবং ভারত থেকে বিজেপি হটানোর ডাক দিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, কৃষকদের সম্মান দেওয়ার অঙ্গীকার। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।
Թեհրանն է խոսում։ Իրանի Իսլամական Հանրապետության ձայնի հայերեն ռադիո ժամն եք լսում։